17 এপ্রিল 2019 তরজমান কাবির আরবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুমের জলসায়ে খতমে বুখারী তাজিম আশান বয়ান ওয়াহাবুল উলুম শুভাড্ডা কেরানীগঞ্জ ঢাকা।
চলো বিসমিল্লাহ।
আল্লাহকে রাজি করার জন্য এখানে বসেন এবং দিনের কথা শুনেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ছবি তোলা গুনাহের কাজ, এই কাজ দিনই মজলিসেও করতেছেন অনেকে, তো বড় অন্যায় কথা। আলহামদুলিল্লাহ কাফা সালামু আলা ইবাদিহিল্লাযী ইসতাফা আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: فقيه واعظ أشد على الشيطان من ألف عابد. فقال عليه الصلاة والسلام: وإن العالم يستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء. فقال عليه الصلاة والسلام: إنما الأعمال بالنيات وإنما لمن ما نوى. وقال عليه الصلاة والسلام: كلمتان حبيبتان إلى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان. سبحان الله وبحمده، سبحان الله العظيم. আল্লাহর মহব্বত ওয়ালা নূর ওয়ালা বন্দিগি ওয়ালা জিন্দগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন এবং সমস্ত মুসলমানকে নসিব করেন।
আমিন।
আমার ভাই আজকে এখানে ওয়াজ মাহফিল না, একটা দিনী মাদ্রাসাতে যে সারা বছর ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ পড়ানো হলো, তো সেই একটা সমাপ্তি দর্স, এটা সে সবক আজকে খতম হচ্ছে বুখারী শরীফের সবক খতমের মাধ্যমে এই মজলিস। এই মজলিস বহুতই নূরওয়ালা এবং বহুত বরকতওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুই দাঁত মুবারকের মধ্য থেকে নূর চমকাইতে থাকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইতে তো চোখের দৃষ্টি থেকে নূর বর্ষণ হইতে থাকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসতেন সেখানে আসমান থেকে রহমত আর নূর বর্ষণ হইত। তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, সাহাবায়ে কেরামের রূহ নূরের বৃষ্টিতে একদম নূরান্বিত হয়ে যেত। তো এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, কিন্তু ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাব যখন পড়ানো হয় তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক থেকে একটা নূরের তার, যারা হাদিস পড়েন এবং পড়ান তাদের সিনা পর্যন্ত পৌঁছে যায়। সে নূরের তারের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের নূর হাদিসের ছাত্র এবং উস্তাদদের অন্তর পর্যন্ত, রূহ পর্যন্ত পৌঁছতে থাকে। এজন্য মাদ্রাসাতে যারা এই হাদিস শরীফ পড়েন, মিশকাত শরীফ, এরপরে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ ইত্যাদি হাদিসের কিতাব যারা পড়েন, তারা অনেক বড় ভাগ্যবান। রাজা বাদশারা যে সম্মান মর্যাদার অধিকারী, আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মজলিসে যারা বসে তাদের মর্যাদা সেই রাজা বাদশাদের সিংহাসনের চেয়ে অনেক ঊর্ধ্বে। তারা বসেন দেশের এই বড় বড় নেতাদের সঙ্গে, তাই না, দুনিয়ার কথা আলোচনা করেন, দুনিয়ার বিষয় জরুরত পুরা করেন, সেটা এক দরকারি বিষয় দুনিয়ার জন্য। কিন্তু হাদিসের দর্শে যারা বসেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের দরিয়ার ভিতরে ডুবে থাকেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, "কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবীন", আল্লাহ পাক বলেন যে তোমাদের নিকট এক নূর আসছে আর তোমাদেরকে সুস্পষ্টভাবে আমার দিন বুঝিয়ে দেওয়ার জন্য কিতাব আসছে, কোরআন শরীফ। ওই যে নূর আসছে এটার ব্যাখ্যায় মুফাসসিরিন লিখছে, নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা নূর, তার আওয়াজ নূর, তার চাহনি নূর, তার খাওয়া নূর, তার বসা নূর, তার উঠা নূর, তার হাঁটা চলা নূর, তার আওয়াজ নূর, তার নীরবতাও নূর। তিনি জাগ্রত তো নূর, তিনি ঘুমায় আছেন তো নূর। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ যারা পড়েন এরা পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবান মানুষ। এজন্য আমাদের বুজুর্গগণ এদিন নসিহত করেন যে হাদিসের দর্শে যখন বসবে, হাদিসের সবকে যখন বসবে, তো প্রত্যেক তালবেলে এই কথা ধ্যান করবে অন্তরে যে আমি যেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা আছি। সাহাবায়ে কেরাম যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা থাকতেন, যারা হাদিস শরীফ পড়েন তারাও এই হাদিস শরীফের মাধ্যমে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসেই বসা আছেন। আর ভাইরা, পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে মর্যাদাশীল ইমানওয়ালারা, ইমান নাই তো আল্লাহ পাকের নিকট তার কোন মর্যাদা নাই, ইমানবিহীন মানুষ আল্লাহ পাকের নিকট মানুষের আসনে আসেন না। মানুষ তখন সত্যিকার মর্যাদাশীল মানুষ হয় যখন সে মানুষ ইমানওয়ালা হয়। সিনাতি ইমান আসলে তখন তার দাম বাড়ে, সিনাতি ইমান আসে সে দামি হয়ে যায়, ইমান নাই তো আল্লাহ পাকের নিকট সে তার কোনো দাম নেই, সে তো জাহান্নামী এবং চির জাহান্নামী। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু, যারা সিনা ইমানওয়ালা, আল্লাহ পাক তাকে অনেক উচ্চ সম্মানের মর্যাদা দান করেন ইমানের বরকতে। আমার ভাইরা, এই জন্য যে যত কমজোর ইমানওয়ালা হোক তার মর্যাদা আল্লাহর নিকট অনেক বড়, আর যদি বড় ইমানওয়ালা হয় তো সুবহানাল্লাহ, তার তো কত বড় সম্মান, কত বড় মর্যাদা। আল্লাহ পাক আমাদেরকে নিজ দয়ায় ইমানের দৌলত দান করছেন, নিজ দয়ায় আমাদেরকে মানুষ বানাইছেন, নিজ দয়ায় আমাদেরকে ইমানের সম্পদ দান করে দিছেন, শুকর আদায় করা দরকার। এই ইমানের শুকর, ইমানের নেয়ামতের শুকর কিভাবে আদায় করব, যতদিন পর্যন্ত আল্লাহ হায়াত রাখছেন আল্লাহকে খুশি করার কাজে ব্যস্ত থাকবো, আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যস্ত থাকবো, তৎপর থাকবো ইনশাআল্লাহ তাআলা, আর ইমানের নেয়ামতের জন্য শুকরগুজারি করতে থাকবো। আল্লাহ আপনি আমাকে ইমান দান করছেন, খানা খাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জালনা মুসলিমিন, অধিকাংশ বর্ণনা রিওয়ায়েতে ও জালনা মুসলিমিন, হ্যাঁ এক কিতাবে ও জালনা মিনাল মুসলিমিনও আছে, এটাও ঠিক আছে, সহি আছে, যে শুকর আল্লাহ তাআলার যিনি আমাকে খানা খাওয়াইলেন, যিনি আমাকে পানি পান করে আমার পিপাসা নিবারণ করে দিলেন, এবং সবচেয়ে বড় কথা যিনি আমাকে ঈমান আর ইসলামের দৌলত দান করলেন। দেখো ভাই, খানা খাওয়ার পরও ঈমান এবং ইসলামের এই নেয়ামতের শুকর আদায় করার শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওই আয়াতে পাকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ঈমানের সাথে যাদেরকে আল্লাহ পাক আসমানি ইলম কোরআন হাদিসের ইলম দান করছেন তাদের মর্যাদা বেশুমার, তারা অনেক মর্যাদাওয়ালা, অনেক মর্যাদাওয়ালা, অনেক মর্যাদাওয়ালা। ঈমানওয়ালার মর্যাদা আল্লাহ পাক একবার বলছেন, আর আলেমে দ্বীনের মর্যাদা আল্লাহ পাক বলছেন যে বেশুমার। শুনতেছেন ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা আলেমে দ্বীন তারা নবী রাসূলদের নায়েব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না ফাযলাল আলিম আলাল আবিদ কা ফাযলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, পূর্ণিমা রাতে সমস্ত তারকারাজির উপরে পূর্ণিমার চাঁদ যত মর্যাদাওয়ালা, সারা দুনিয়ার সব মুসলমান সব আবেদ সব আমলওয়ালার চেয়ে একজন আলেমের মর্তবা এত বড়। শুনতেছেন ভাইরা, এখানে আলেমের নাম নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সারা দুনিয়ার যত মুসলমান যত আমলওয়ালা হোক যত দিনের খেদমত মেহনত কারণে বলা হোক সব আবেদ, সব হলো নবীর ভাষায় আবেদ মানে ইবাদতওয়ালা। সারা দুনিয়ার সমস্ত মুসলমান সমস্ত আবেদ সকলের চেয়ে একজন আলিমের দাম পূর্ণিমার চাঁদের মতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। তো আল্লাহর কথার উপর ঈমান আনা ফরজ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর ঈমান আনা কি ফরজ না? আল্লাহর কথাও মানতে হবে, আল্লাহর রসুলের কথাও মানতে হবে। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন, সেই বুঝ দেন। যারা মানবে না তো তারা কি লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? তারা তো নিঃসন্দেহ আল্লাহর কথা যে মানবে না, আল্লাহর রসুলের কথা যে মানবে না, উল্টা বুঝবে, উল্টা আকীদা পোষণ করবে, সে লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? আল্লাহ তাআলা আমাদের সব মুসলমানকে ক্ষতি থেকে হেফাজত করে, লাভবান হওয়ার সফল কাম হওয়ার তৌফিক দান করে। এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ যাকে আসমানি কিতাব কোরআন হাদিসের এলেম দান করেন, তো তার জন্য আসমান জমিনের সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকে। এক রেওয়ায়েত ওয়াইনাল আলিমা ইস্তাগফিরু লাহু, আরেক রেওয়ায়েত ওয়াইনাল আলিমা ইয়াদু লাহু। একজন আলেমের জন্য আসমান জমিনের সমস্ত মাখলুকাত দোয়া করতে থাকে, সমস্ত মাখলুকাত, এই চাঁদ তারকা দোয়া, চাঁদ সূর্য দোয়া করতে থাকে, তারকা মন্ডলী দোয়া করতে থাকে, পৃথিবীর সমস্ত গাছগাছালি দোয়া করতে থাকে, সমস্ত বালু কণা দোয়া করতে থাকে, এমনকি সাগর নদী দোয়া করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমনকি সাগর নদীর মাছেরা পর্যন্ত আলেমী দ্বীনের জন্য আল্লাহর নিকট দোয়া করতে থাকে। এই জন্য ওই মুসলমান বড় ভাগ্যবান যিনি নিজের সন্তানকে আলেমে দ্বীন বানান। হাফেজে কোরআন 30 পারা কোরআন যার সিনাতে তাকে হাফেজে কোরআন বলে। 30 পারা কোরআন কোথায় ভাই? সিনাতে। মামুলি কথা এটা, একজন হাফেজে কোরআনের সিনা 30 পারা কোরআন ওয়ালা। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন ধর্মের লোক তাদের ধর্মগ্রন্থ মুখস্থ করতে পারে নাই, কথা বুঝতেছেন? ইহুদি ধর্মের যে ধর্মগ্রন্থ আছে ওরা কেউ এটা মুখস্থ করতে পারে নাই, কেয়ামত পর্যন্ত পারবে না। খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ ইঞ্জিল আছে সেটা ওদের এই পৃথিবীতে ওদের কেউ মুখস্থ করতে পারে নাই, কেয়ামত পর্যন্ত কেউ মুখস্থ করতে পারবেও না। কোন ধর্মের ধর্মগ্রন্থ কারো মুখস্থ নাই, একমাত্র এই মুসলমানদের বাচ্চারা কোরআনে পাক মুখস্থ করে। এটা আল্লাহ পাকের খাস কুদরত, এটা আল্লাহ পাকের খাস রহমত, এবং এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবন্ত মুজিজা। তিনি দুনিয়াতে ছিলেন তো অনেক মুজিজা দেখাইতেন, কিন্তু তিনি দুনিয়ার থেকে যাওয়ার পরও এই এক মুজিজা চালু আছে, কোরআনে পাকের মুজিজা। আল্লাহর রসুলের মর্যাদা কোরআনে পাকের মর্যাদা, এটা যে কোরআন কেমনে ছোট ছোট বাচ্চারা মুখস্থ করে ফেলে। 7 বছরের বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ, 7 বছরের বাচ্চা। কয়েক বছর আগে ঢালকানগর বাইতুল মাদ্রাসায় এক তালবেলে মারছে, 7 বছর বয়স, 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ, এটা কি কল্পনা করা যায়? বয়স 7 আর 30 পারা তার সিনাত, এটা কিভাবে সম্ভব? হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি তার ছোট ছেলেকে একদিন জিজ্ঞাসা করলে, তোমার বড় ভাই? সে বড় না আমি বড়? তোমার বড় ভাই বড় না আমি বড়? তো উনি বললেন, আব্বাজি আপনি বড়। বড় ভাই তো বড় ভাই, আপনি তো আব্বা, আপনি বড়। তো এই সদস্য হুজুর তখন বললেন, না আমি বড় না, তোমার বড় ভাই বড়। কারণ হলো যে আমি কোরআনের হাফেজ না, আর তোমার বড় ভাই 30 পারা কোরআনের হাফেজ। 30 পারা যার সিনাতে আছে সে বড়, আমার সিনাতে 30 পারা কোরআন নাই, যখন আমি ছোট সে আমার চেয়ে বড়। কি কথা বুঝতেছেন ভাইরা? সেদিন আমাদের ওখানে একটা আমাদের মাদ্রাসায় আপনাদের কেরানীগঞ্জের এক হাজি সাহেব রাজনৈতিক নেতা, ওনার ছেলে হাফেজ হইছে, পরে আমি বললাম যে মিয়া হাজি সাহেব, তুমি তোমার ছেলের বয়স কত? বলে 12 বছর। আমি বললাম তুমি বড় না তোমার ছেলে বড়? আমার ছেলে বড়, আগেই বুঝে ফেলেছে, আগে বুঝে ফেলেছে। পরে ওখানে ছেলে হাফেজ হয়েছে 30 পারা কোরআনের, খুশিতে মাদ্রাসাতে কাচ্চি বিরিয়ানি খাওয়াইছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে আবদুল্লাহ, আবদুল্লাহ ইবনে ওমর, তিনি খালি সূরা বাকারা পড়ছেন, সূরা বাকারা পড়ছেন, এই খুশিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট জবাই করে খাওয়াইছে। তো আমাদের এই মাদ্রাসাগুলো যে আলেম দ্বীন তৈরি করে, সুবহানাল্লাহ তাআলা বিহামদি, দুনিয়ার লাইনের লোকেরা যে এই জিনিসটা বুঝতে পারে না যে মাদ্রাসার মধ্যে সব পড়ে, খালি কিতাব পড়ে, কোরআন শরীফ পড়ে, মাসলা মাসাইল পড়ে, দুনিয়ার লাইনের বই পুস্তক এখানে নাই, এইটা তাদের একটা টেনশন যে এখানে এগুলো ঢুকানো জরুরি। আরে ভাই, মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ নাই, ওখানে কি রাষ্ট্রবিজ্ঞান পড়ায়? ওইখানে পদার্থবিজ্ঞান পড়ায়? মেডিকেল কলেজের কাম মেডিকেল কলেজ করে, ওখানে মেডিকেল সায়েন্স পড়ায়, কি কথা বুঝতেছেন না? হ্যাঁ, ওখানে যদি তামাম দুনিয়ার বিজ্ঞান পড়ানো শুরু করে তো ভালো ডাক্তার কি তৈরি হবে? হ্যাঁ, এই মাদ্রাসাগুলো এখানে আলেমে দ্বীন নায়েবে রাসূল তৈরি করা হয়, এখানে যদি তামাম দুনিয়ার জ্ঞান বিজ্ঞান সবকিছু এখানে ঢুকানো হয় তখন কি ভালো আলেমে দ্বীন তৈরি হবে? এই নায়েবে রাসূল তৈরি হবে? হ্যাঁ, এই জিনিসটা আমাদের সমাজের নেতৃবৃন্দ, আমাদের রাষ্ট্রের নেতৃবৃন্দ যদি বুঝতে পারেন তো আমাদের জন্য বেশি সেটা কল্যাণকর হবে। আল্লাহ তাদের সকলকে এটা বুঝার তৌফিক দান করেন। এই মাদ্রাসাগুলোর মধ্যে আসমানি কিতাব, আসমানি ইলম যেন শিক্ষা দেওয়া হয়, এই চর্চা জারি থাকে, এই খেদমত করার জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করেন এবং আমাদের সকল সমাজের মুসলমানদেরকে কবুল করেন এবং দের জাতির নেতৃবৃন্দকেও আল্লাহ পাক এই খেদমতের সহযোগিতার জন্য কবুল করেন এবং এটার ক্ষতি করার জন্য কেউ যেন উদ্যোগ গ্রহণ না করে, আল্লাহ পাক এর ক্ষতিকর উদ্যোগ থেকে সকলকে হেফাজত করেন। আজকে এখানে বুখারি শরীফের খতম হলো, তালবেলিমরা মাশাআল্লাহ সারা বছর করে হাদিসের কিতাবগুলো পড়ছে, মাদ্রাসাতে যে হাদিসের কিতাবগুলো পড়ানো হয়, আজকে একটা কিতাবের 100 সবক বাকি ছিল, ওইটা এখানে আজকে সম্পন্ন হলো, পুরা করা হলো। হযরত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলতেন, যার ঘরে হাদিসের কিতাব আছে এবং সেটা পড়া হয়, ফাকান্নাহু ফি বাইতিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম, সেই ঘরের মধ্যে যেন নবী নিজে কথা বলতেছেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। তো এখানে মাদ্রাসার মধ্যে প্রতিদিন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা দিন এবং রাত্রেও কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইভাবে এই হাদিস শরীফ পড়া হইতে থাকছে যেন সারাটা বছর করে মাদ্রাসার মধ্যে যেন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে থাকছেন। তো কি পরিমাণ নূর এই মাদ্রাসার মধ্যে, কি পরিমাণ রহমত এই মাদ্রাসার মধ্যে! শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে তালবেলেমরা হাফেজ হলেন, আলেম হলেন, আল্লাহ তাদেরকে কবুল করেন, আল্লাহ পাক তাদেরকে খাঁটি আলেমে দিন, খাঁটি নায়েবে রাসূল রূপে কবুল করেন এবং দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে, উম্মতের মধ্যে আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য আল্লাহ পাক তাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। বুখারী শরীফের মধ্যে প্রথম যে হাদিস, এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া, যে তোমরা যা আমল করবা তোমার আমল আল্লাহর নিকট কবুলের যোগ্য হবে আল্লাহর সন্তুষ্টির নিয়তের দ্বারা, তোমার আমলের দাম নির্ধারিত হবে নিয়তের দ্বারা। নিয়ত কি তোমার? নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টি তা আল্লাহকে তুমি পাইয়ে যাবে। যে কোনো আমলের নিয়ত যদি হয় আল্লাহর সন্তুষ্টি, ফমান কান হিজরতু ইলাল্লাহ ওয়া রাসূলি ওয়া হিজরতু ইলাল্লাহ ওয়া রাসূলি, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির নিয়ত করবে, নিঃসন্দেহে সে আল্লাহ আল্লাহ রসুলকে পেয়ে যাবে। হ্যাঁ, সে আল্লাহকে রাজি করে ফেলবে নিজের আমলের দ্বারা, আল্লাহ খুশি হয়ে যাবেন তার আমলের দ্বারা। ওমান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিউহা ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি। কিন্তু নেক আমলের দ্বারাও কারো যদি উদ্দেশ্য হয় দুনিয়া, সে বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। নামাজ পড়ে আল্লাহকে রাজি করার জন্য এই নামাজটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এই নামাজটাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। হজ করে আল্লাহর সন্তুষ্টির জন্য এই হজটাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, এই হজটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। কিন্তু যদি এই আমল করলো, নামাজ পড়লো লোক দেখানোর জন্য, হজ করলো নাম কামানোর জন্য, এই নামাজ এই হজ তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনছেন প্রিয় বন্ধুরা? এজন্য যে নিয়ত বড় দামি জিনিস। এই প্রথম হাদিস এটা বড় ভারী শিক্ষা। আল্লাহ আমাদেরকে হাদিসের উপরে 100% সহিভাবে আমল করার তৌফিক দান করে। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলী, ইমাম শাফি রহমতুল্লাহ আলী, ইমাম আব্দুর রহমান ইবনে মাহদী রহমতুল্লাহ আলী, এত বড় বড় মানুষ ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলী, তারা বলতেন যে নিয়তের যে হাদিস এটা হলো আল্লাহর দ্বীন ইসলামের চার ভাগের এক ভাগ, রুবউদ্দিন। কি কথা বলেন নাই কেউ? ওনারা বলতেন নিসফুদ্দিন, পুরো দ্বীনের অর্ধেক। কেউ বলতেন রুবউদ্দিন, দ্বীনের চার ভাগের অর্ধেক। আর যে ইমামদের নাম বললাম তো তারা বলতেন সুলুসুদ্দিন, সুলুসুল ইসলাম। যে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন যে নিয়তকে দুরুস্ত করে ফেলছে, ইসলামের তিন ভাগের এক ভাগ তার কামিয়াব হয়ে গেছে। হ্যাঁ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই কথা বলতেন যে নিয়ত যার ঠিক হয়ে গেছে, ইসলামের দ্বীন ইসলামের তিন ভাগের এক ভাগ তার মধ্যে কামিল হয়ে গেছে, পুরোটা এসে গেছে, পুরো তিন ভাগের এক ভাগ তার মধ্যে এসে গেছে। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম আব্দুর রহমান ইবনে মাহদী, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা, তারা সবাই বলতেন যে নিয়ত হলো সুলুসুদ্দিন, আল্লাহর দ্বীনের তিন ভাগের এক ভাগ। মামুলি বিষয় এটা, অনেক বড় ভারী বিষয়। যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের ভিতরে একটা গোশতের টুকরো আছে, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, সেই গোশতের টুকরা অন্তরটা যদি দুরুস্ত হয়ে যায়, ঠিক হয়ে যায়, তাহলে তোমার সর্বঙ্গ ঠিক, পুরো জিন্দেগি ঠিক। নিকট এক বড় আলেম আসছেন, বললেন যে হুজুর আপনারা যে বলেন তাসাউ সুলুক তাসাউ, এই যে পীর মাসায়েকের কাছে গিয়া কি শিখেন আপনারা, এটা কি জিনিস, এটা কোরআন হাদিসে কোথায় আছে, আমি তো কোনো বুঝলাম না। তা আমি এক জায়গায় সফরে যাইতেছি, এক সপ্তাহ পরে, তিন দিন বা এক সপ্তাহ পরে আসব, এর মধ্যে আপনি ঠিক করেন, উত্তর ঠিক করেন, আমি আসতে পরে আমাকে বুঝে বলবেন। শেখ হল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ বললেন যে তিন দিন আর এক সপ্তাহ লাগবে না, আপনারা নগদ শুনাইয়া দিই, তিন দিন আর এক সপ্তাহ লাগবে না, আপনারা নগদ শুনাইয়া দিই। পীর মাসায়েক আউলিয়া বুজুরগান দিন তাসাউফ যে শিক্ষা দেন, তার প্রথম কথা হলো ইন্নামাল আমাল বিন্নিয়াত, দিল ঠিক করো আল্লাহর জন্য, এই কলব ঠিক করো আল্লাহর জন্য। কলব দুরুস্ত হয়ে গেল, পুরো জিন্দেগি দুরুস্ত হয়ে গেল। কলব বরবাদ হয়ে গেল, অন্তর বরবাদ হয়ে গেল, পুরো জিন্দেগি বরবাদ হয়ে গেল। দিল তুজক দিয়ে হক নে তো হক উসকা আদা কর, সব ছোড় খেয়ালাত দুবাস ইয়াদে খুদা কর। এক বুজুর্গ বলেন যে অন্তর যা আল্লাহ তোমাকে দান করছেন, শ্রেষ্ঠ সম্পদ দান করছেন, এটার হক তুমি আদায় করো, সেটা হলো এই অন্তর শুধু আল্লাহর সন্তুষ্টি আল্লাহর মহব্বতের মধ্যে মশগুল করো, আর কোন কাজে এটাকে দুনিয়ার কোন হারাম কাজে এটাকে মশগুল করো না। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। পরে পুরো কিতাবের মধ্যে বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইসলামের বিভিন্ন আমল নিয়ে আলোচনা করছেন। হ্যাঁ, ইমান নিয়া, ইমানের কথা শুরুতে আনছেন, এর নামাজের কথা, উজুর কথা, গোসলের কথা, ইসলামের তমাম আমলকে পুরা কিতাবে বয়ান করছেন। সর্বশেষ এক শিরোনাম, এক বাব আনছেন, বাবু কাউলিল্লাহি ওয়ানাযাউল মাওয়াজিন আল কিস্তা লিয়াউমিল কিয়ামা। সর্বশেষ যে সবক পড়াইছেন উনি, সেটা হলো এই যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে কাল কিয়ামতে তোমাদের আমল ওজন করার জন্য আমি পাল্লা কায়েম করব, মিজান খাড়া করব। মিজান মানে পাল্লা, যেটা দিয়ে মাপে, সেই পাল্লা আমি কায়েম করব কাল কিয়ামতে। এবং সেই পাল্লা ইনসাফওয়ালা, নাযাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা। এখানে আল মাওয়াজিন এটা বহুবচন, আল কিসত জমার সিফত হচ্ছে আল কিসত, মাসদার তো মাসদার, লা ইউসান্না ওয়ালা ইউজমা। এজন্য মিজানুল ওয়াহিদ, মিজানুল ওয়াহিদ, মিজানানে মিজানুল কিসত, মিজানানে কিসত, মাওয়াজিন কিসত, সবটারই সিফত আসবে কিসত। ঠিক আছে, কেউ বলছেন এখানে মাসদারের, মাসদার তো এটা কোন জাতের উপরে ওয়াসফে মহজ মাহমুল হতে পারে না, হ্যাঁ না, সেজন্য কেউ বলছেন এখানে জাওয়াত মাহজুব আছে, আল মাওয়াজিন দাওয়াতিল কিসত, এটাও কেউ বলছেন। তো বহরহাল আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন কাল কিয়ামতে যে তোমাদের আমলের ওজন করা হবে, কি যে জিন্দগিতে তোমার ঈমান, ইখলাস এবং আমল, এটার সময় এই সময়টা হলো জিন্দগি, ঈমান, ইখলাস এবং আমল, এরপরে কাল কিয়ামতে ওজন হবে। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইশারা করছেন যে কাল কিয়ামতে তোমার আমল ওজনওয়ালা হবে, ওই আমার পয়লা সবক মনে থাকলে, তোমার ভিতরে যদি ইখলাস থাকে, ইখলাস যদি থাকে তো তোমার আমল ওজনওয়ালা হবে, ইখলাস নাই তো তোমার আমল বরবাদ হয়ে যাবে, তখন আর তোমার আমল ওজনওয়ালা হবে না। কোরআন শরীফে আছে ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার আমল ওজনওয়ালা হবে, ভারী হবে, মিজান পাল্লা যার ভারী হবে সে কামিয়াব হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই কাফেলাতে আমাদের সকলকে কবুল করেন। আমান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আর যার আমল ওজন করলে এটা হালকা হয়ে যাবে, তো তারা নিজেকে ধ্বংস করে দিল, বরবাদ করে দিল, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুযাউল মাওয়াজিন ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতে মিজান পাল্লা কায়েম করা হবে। ফাতুযানুল হাসানাত ওয়া সাইয়্যাত, মানুষের নেক এবং বদ দুইটার ওজন করা হবে, নেকের ওজন করা হবে, বদের ওজন করা হবে। ফামান রাজাত হাসানাত আলা সাইয়্যাতিহি মিসকাল হাব্বাতিন দাখালাল জান্নাহ, নেকও আছে বদও আছে, দুটোটাই আছে, কিন্তু এক বিন্দু পরিমাণ তার নেকির পাল্লা যদি ভারী হয় তো তার জন্য জান্নাতের ফয়সালা হবে। আছে দুটোটাই, কোটি কোটি নেকি, কোটি কোটি গুনাহ, কিন্তু একটা মাত্র নেকি বেশি হয়ে গেছে, তো আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের মিজান পাল্লাকে ভারী বানায়া দেন, নেকির পাল্লাকে আল্লাহ পাক ভারী বানায়া দেন। ওয়ামান রাজাহাত সাইয়্যাতুহু আলা হাসানাতিহি মিসকাল হাব্বাতিন, নেক বদ দুইটা আছে, তার গুনার পাল্লা বিন্দু পরিমাণ নেকির তুলনায় ভারী হবে, সে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। তো কি বোঝা গেল যে কোন গুনাকে ছোট মনে করতে নাই, কোন গুনাকে মামুলি মনে করতে নাই, কারণ এক একটা গুনা জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। মুহিউদ্দিন মাওলানা শাহ আব্দুল সাব রহমতুল্লাহ বলতেন, আমার ভাই মুসলমান গুনাকে ভয় করো, একটা মাত্র গুনাহে কবিরা জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ প্রতিটি গুনাহ থেকে বাঁচার আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। তো কোরআনের আয়াত যে ফামান সাকুলাত মাওয়াজিনু, এর থেকে বোঝা যায় কাল কিয়ামতে আমলের ওজন হবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুযাউল মাওয়াজিন কিয়ামা ফাতুযানুল হাসানাত ওয়াসাইয়াত, এই হাদিস থেকেও প্রমাণিত হয় কাল কিয়ামতে আমলের ওজন হবে। ইসলামের মধ্যে একটা গোমরা দল ছিল মুতাজিলা, তারা বলতো যে কাল কিয়ামতে কোনো আমলের ওজন হবে না, এটা তারা বলতো। কিন্তু যারা আহলে হক হক ওয়ালা মুসলমান আহলুস সুন্নাত ওয়াল জামাত, তাদের আকীদা হলো যে নেক বদ সব রকমের আমলের জীবনের সর্ব রকমের কর্মের অবশ্যই ওজন হবে, কথার ওজন হবে, কাজেরও ওজন হবে। কি কথা বুঝেন নাই, সবটার ওজন হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ সেই কথাই উল্লেখ করছেন এখানে যে ওয়ান্না আমাল বনি আদম কওলহুম তুজান, যে আদম সন্তানের এই মানুষের সমস্ত কর্মকাণ্ড এবং সমস্ত কথাবার্তা সবটার ওজন হবে। এই অমুক গালি দিল এটারও ওজন হবে, ভাইজান আপনি কেমন আছেন এই কথারও ওজন হবে, আসসালামু আলাইকুম বলল এটারও ওজন হবে, আরেকজনকে উমুকের বাচ্চা তুমুক বললো নাউজুবিল্লাহ এটারও ওজন হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাকে আমাদের প্রত্যেককে নূরওয়ালা হেদায়তওয়ালা আমল করার তৌফিক দান করেন। জাররা জাররা কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে তোমার জাররা জাররা আমল পামান ইয়া উয়া শরীফ ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, যে এক বিন্দু একটা জাররা পরিমাণ একটা বালু কণা পরিমাণ যদি ভালো কাজ করে থাকে আল্লাহ সেটা তাকে দেখাবেন যে তুমি এটা করছো, সেটা তার আমল নামে আসবে। সামান্য এক বালু কণা পরিমাণ খারাপ কাজ করছে সেটা তাকে আল্লাহ পাক দেখাবেন, সেটা তার আমল নামে আসবে, সেটা তার মিজান পাল্লায় আসবে, সেটাও ওজন করা হবে। আমার ভাইয়ের জন্য দিন রাত চব্বিশ ঘন্টা এটা এইভাবে কাটানো চাই যাতে আমার কোনো কথার দ্বারা আমার কোনো কাজের দ্বারা আমার কোনো ব্যবহারের দ্বারা আমাকে জাহান্নামে না যাওয়া লাগে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তো নাজাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, আল কিসত এখানে কেউ তো বলছেন যে এটা আল মাওয়াজিনের সিফত, তাই না, চাই সেটা ডাইরেক্ট সিফত হোক অথবা জাওয়াতুল কিসত এই হিসাবে সিফত হোক, আর কেউ বলছেন যে এটা আল কিসতা এটা মফুল লাভ নাজাউল মাওয়াজিন, আমি মিজান কায়েম করব ইনসাফের জন্য। লিয়াউমিল কিয়ামা ইলাম লিতালিল মানে লি হিসাবে ইয়াউমিল কিয়ামা, হিসাব মাজুব আছে কিয়ামত দিনের হিসাবের জন্য আমি কাল এই মিজান পাল্লা কায়েম করব। আল্লাহ বলি তালিল, কেউ বলছেন লাম বমানা ফি ফি ইয়াউমিল কিয়ামা, আর কেউ বলছেন লাম লি তাওকিদ যে কিয়ামত দিবসে এই দিবসের সময়। যেটাই হোক এ তো মূল বিষয় হলো যে আল্লাহ পাক আমলের ওজন করবেন এবং এটাই হক। কি কথা বুঝেন নাই, মুতাজিলাদের ধারণা কোরআন হাদিসের বয়ানের সম্পূর্ণ উল্টা। তারা বলে যে ওখানে আল্লাহ পাক খালি একটা ইনসাফ করে দিবেন, ওজন হবে না, এটা এটা তাদের বাতিল মতবাদ, এটা গলত মতবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই সহি যে হ্যাঁ আমলের ওজন হবে, কোরআন থেকেও সেটা প্রমাণিত হয়। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যে যদি নেকির পাল্লা ভারী হলো তো তার জন্য জান্নাত, যদি হালকা হলো তার জন্য জাহান্নাম। তবে এখানে একটা বিষয় যে কারো জীবনে শুধু নেকি আর নেকি, ইমানের পর নেকি আর নেকি, গুনাহ একটাও নেই, আল্লাহ পাক বিনা হিসাবে তাকে জান্নাত দান করবেন। আর কোন কাফের এবং মুশরিক কুফর এবং শিরকের সঙ্গে তার ভালো কাজ একটাও নেই, কাউকে কোনোদিন দুই পয়সা দান করে নেয়, কারোর সঙ্গে ভালো ব্যবহার করে নেয়, কোনো কাফের জীবনের সবটা শুধু পাপ আর পাপ, এইরকম কাফের মুশরিককে আল্লাহ পাক বিনা হিসাবে তার আমলের কোনো ওজন হবে না, কোনো আমলের হিসাব নাই ওজনও নাই, বিনা হিসাবে বিনা ওজনে তাকে জাহান্নামে দিয়ে দিবেন আল্লাহ পাক। কিন্তু যেই মুমিনদের অবস্থা এরকম হবে, নেক আমলও আছে খারাপ কাজও আছে, তো তাদের আমলের ওজন হবে। আর যে কাফের মুশরিকদের দুটোটা আছে, যে কাফের মুশরিক বটে কিন্তু কিছু ভালো কাজও করছে, তো সেটারও ওজন হবে। তো কাফের তো জাহান্নামী হবে, চির জাহান্নামী। তো আমলের ওজন করলে লাভ কি, তার কর্মের ওজন করলে লাভ কি? লাভ আছে। লাভ কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালেব, উনি তো মুসলমান হন নাই, ইমান হারা অবস্থায় দুনিয়ার থেকে গেছেন, কিন্তু জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে তার, যে টাকলুকিরা পর্যন্ত আগুনের মধ্যে আছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গিয়ে দেখে আসছেন, জাহান্নামের আগুনের মধ্যে আছেন কিন্তু টাকলুকিরা পর্যন্ত আগুনের মধ্যে, বাকি শরীর না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি বড় খেদমত করছিলেন, উপকার করছিলেন, ওইটার বিনিময়ে আল্লাহ পাক তার জাহান্নামের শাস্তিকে হালকা বানিয়ে দিয়েছেন, লাঘব করে দিয়েছেন। কি কথা বুঝেন নাই? এজন্য যে সকল কাফের মুশরিকরা ভালো কাজ করে, কাউকে দান করে, কাউকে কিছু উপকার করে, রোগীর সেবা করে, বিধবার সেবা করে, অভাবীর সেবা করে, কোনোভাবে কোনো কারোর সঙ্গে ভালো ব্যবহার করে, কারো পক্ষে ভালো একটা সালিসি করলো, ইনসাফ করলো, এই সব ভালো কাজগুলো, এটার বিনিময়ে আল্লাহ পাক তার জাহান্নাম, তার চিরস্থায়ী জাহান্নামের শাস্তি হওয়া সত্ত্বেও শাস্তির মাত্রা আল্লাহ কমায় দিবেন। অথবা তার কাছে কেউ কোনো পাওনা ছিল, ওই তার ভালো কাজগুলো দিয়ে ওই লোকের পাওনা পরিশোধ করে দিবেন আল্লাহ পাক। কি কথা বুঝেন নাই? আল্লাহ পাক জাল্লা জালাল মুহাম্মান ওয়াল আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তবে আমলের যে ওজন হবে, সে কিভাবে ওজন হবে? কারণ ওরা মুতাজিলারা বলে, ভাই যে জিনিস শরীর না ওইটার ওজন করবো কেমনে? নামাজ তো কোন শরীর না, বাল একটু কয়েক এক মুট বালু হলেও ওজন করা যায়, রুকু সেজদা এটা কি, এটা কেমনে ওজন করবে? এটা তো কোন শরীর নাই। তফ করছো, এটা কোন শরীর আছে? এটা কেমনে ওজন করবে? রোজা রাখছো, রোজা এটা সারাদিন রোজা রাখছো, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটার কেমনে ওজন করবে? এই জন্য ওরা বলে আমলের কোন ওজন হবে না। কিন্তু কোরআন হাদিসে যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেন ওজন হবে, এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা এটা আকীদা রাখি, বিশ্বাস করি আল্লাহ এবং রসুল যখন বলছেন নিশ্চয়ই ওজন হবে। কেমনে ওজন হবে সেটা আল্লাহ আল্লাহ রসুল জানেন, আমাদের জানার দরকার নেই। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, তবে কেউ কেউ বলছেন এই কথা যে আমলকে একটা শরীর বানায় দেওয়া হবে, প্রত্যেকটা রোজার একটা শরীর বানানো হবে, নামাজের একটা শরীর বানানো হবে, ও গালি দিছে ওটার একটা শরীর বানানো হবে, ওই শরীরওয়ালা জিনিসটার ওজন হবে, কেউ এই কথা বলছেন। আর কেউ বলছেন যে আমল নামার ওজন হবে, আমল যে রেকর্ড করে না ফেরেশতারা, ওই আমল নামার ওজন হবে। কিন্তু মুহাক্কিকিন যারা, হ্যাঁ, অধিকাংশ হক্কানি উলামায়ে কেরামের মত হলো, আকীদা হলো যে না, ডাইরেক্ট আল্লাহ পাকে আমলটারই ওজন করবেন, তো এটা শরীর নেই তারপরে ওজন করবে কেমনে? তো এই জমানাতে সেটার উত্তর দেন উলামায়ে কেরাম যে জ্বর হলে তাপমাত্রা কতটুকু, এটা কি ওজন করা যায় না? তাপমাত্রার ওজন করা যায় কিনা? জ্বর কতটুকু বলে 104 ডিগ্রি, আবার এক ঘন্টা পরে এখন কতটুকু বলে 99 ডিগ্রি, তো এটা তো তাপমাত্রা এক জমানা এটার ওজন করা যায় তো না, এখন তো ওজন করা যায়। ঠান্ডা কতটুকু এটা ওজন করা যায়, বাতাস এটার ওজন করা যায়। তো অনুরূপ ভাবে আল্লাহ পাক কুদরতওয়ালা, আল্লাহ পাক বান্দার সমস্ত আমলেরও ওজন করতে পারবেন। এবং এক বর্ণনা আছে যে মিজান পাল্লা যেটা হবে, যে মাওয়াজির এখানে বহু বচন, যাতে মনে হয় যে অনেকগুলো পাল্লা কায়েম করা হবে, কিন্তু কেউ এটাও বলছেন যে হইতে পারে যে এক এক বান্দার জন্য এক একটা পাল্লা, আর কেউ বলছেন যে না, এক একটা আমলের জন্য এক একটা পাল্লা, নামাজের জন্য আলাদা পাল্লা, রোজার আলাদা পাল্লা, এক একটার জন্য এক এক পাল্লা। কিন্তু অধিকাংশ উলামায়ে কেরামের মত হলো যে না, মিজান পাল্লা, যে এক মওকুফ রেওয়ায়েত থেকে এটা প্রমাণিত, মিজান পাল্লা পাল্লা কেয়ামতের মাঠে একটাই হবে, এবং সেটা এত বড় হবে সাত আসমান জমিন ওই একটা পাল্লার ভিতরে দিলে পুরাটা এর ভিতরে এসে যাবে, এত বড় মিজান ওই পাল্লা হবে। কি কথা বুঝেন নাই? এবং সে ওজন করবেন জিব্রাইল আলাইহিস সালাম, ওজন করবেন কে? আল্লাহর নির্দেশে হযরত জিব্রাইল আলাইহিস সালাম। তো একটাই পাল্লা হবে, সেটাই দিয়ে আল্লাহ পাক এই সমস্ত ইনসানের, সমস্ত জিন ইনসানের আমলের ওজন করবেন মহান রব্বুল আলামিন। আল্লাহ পাক এরকম কাদেরে মুতলাক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের তৌফিক দেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণের তৌফিক দান করেন। যে হাদিস শরীফ বুখারী শরীফের শেষে আছে, এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা কালেমা হাবিবাতান ইলা রহমান, আল্লাহ পাকের নিকট বড় প্রিয় বড় পছন্দনীয়, মানে যে দুইটা কালেমা পড়ে এই বান্দা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হয়ে যায়, আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে যায়। কি কথা বুঝতেছেন ভাইরা? যে খাফিফাতান আলাল লিসান, এই দুইটা কালেমা পড়তে তো হালকা কোনো কষ্ট হয় না, সাকিলাতান ফিল মিজান, কিন্তু মিজান পাল্লায় এটা বড় ভারী হবে ওজনের ক্ষেত্রে, মিজান পাল্লায় ভারী হবে। সেই কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন কয়েকবার পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এখানে এই হাদিসের মধ্যে ইমাম বুখারী যে শিরোনাম কায়েম করছেন এখানে যে আমলের ওজন হবে, আমাল বনি আদম কওলাহুম দুজানু, আমলের ওজন হবে শিরোনাম তরজমাতুল বাব, তার দলিল হলো এই সাকিলাতান ফিল মিজান, এই হাদিসের এই অংশ হলো সেই দলিল তরজমাতুল বাবকে সাবেতকারী। এটা কথা বুঝে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুই কালেমা মিজান পাল্লায় ভারী হবে, তো ভারী হয় এটা ওজন করলে তখন ভারী বোঝা যায়, ভারী হওয়া হালকা হওয়া এটা ওজনের বৈশিষ্ট্য, বোঝা গেল যে যাই আমল করবে কথা বলবে সেটারও ওজন হবে, তো সবটারই ওজন হবে এটা প্রমাণিত হলো। এখানে কালিমাতান মৌসুফ হাবিবা, হাবিবাতান ইলা রহমান এটা প্রথম সিফত, খাফিবাতান দ্বিতীয় সিফত, সাকিলাতান তৃতীয় সিফত, মৌসুফ সিফত মিললে এটা খবরে মুকদ্দম, আর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মুআক্কাদ, আর সুবহানাল্লাহিল আযীম মুআক্কাদ, ওটা মুআক্কাদ এটা তাকিদ, মুআক্কাদ তাকিদ মিললে ওটা হলো বতাবিলে মুফরাদ, এটা মুবতাদায়ে মুআক্কাদ। তো কি অর্থ হলো? শোনো দুইটা কালেমা কি, এটা তো যখন খবর মুকদ্দম করে তো এটা মুবতাদা শোনার জন্য কার সম্পর্কে এই খবর, তো অন্তরে শোক পয়দা হয় দুইটা কালেমা কি, দুইটা কালেমা বল, হাবিবাতান ইলা রহমান আল্লাহর নিকট খুব প্রিয়, হা সেটা কি বলেন না, তো যখন ওই কথা বিষয়টাকে না বুঝলে তার খালি বৈশিষ্ট্যগুলোকে উল্লেখ করা হয় আর শোনার জন্য দিলের মধ্যে আগ্রহ বাড়তে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরকে এখানে সংবাদটাকে মুকদ্দম করছেন, আগে উল্লেখ করছেন এবং তার একটা দুইটা তিনটা সিফত খালি গুণ আর বৈশিষ্ট্য খালি বলতে থাকছেন যাতে শ্রোতা মণ্ডলীর ভিতরে তীব্র আগ্রহ পয়দা হয় যে কালিমাতান কি, আর রাসূলুল্লাহ কি দুইটা গেলে, আরে শোনো হাবিবাতান ইলা রহমান আল্লাহ তো কি, যেটা বলে শোনো খাফিবাতান আলাল লিসান, যে হালকা পড়তে হালকা, তো জিনিসটা তো বলেন সাকিলাতান ফিল মিজান, মিজান পড়লে ভারী হবে, তো বলেন না কি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এ তাকদিমে খবর তাসবীহের জন্য এবং এতগুলো সিফাত সেটাও শোক বৃদ্ধির জন্য, কি কথা বুঝে আসছে, আর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই উসাব্বিহু সুবহানাল্লাহ মানে উসাব্বিহুল্লাহ, হ্যাঁ না, ওয়া বিহামদিহি মুতালাব্বিসান বিহামদিহি, যদি এই ওয়াও কে হালিয়া করার দেওয়া হয় তাহলে এটা এক জুমলা হলো, সুবহানাল্লাহ উসাব্বিহুল্লাহ মুতালাব্বিসান বিহামদিহি, কি কথা বুঝে আসছে ভাই, আর যদি বলেন উসাব্বিহুল্লাহ ও উসনি আলাইহি বিহামদিহি, তো প্রথমটা এক জুমলা আর দ্বিতীয়টা আরেক মুস্তাকিল জুমলা, ওয়া উসনি আলাইহি বিহামদিহি, দুটা জুমলা হলো মুস্তাকিল মুস্তাকিল দুই জুমলা, এটা এই তরকিব হইতে পারে ওই তরকিব হইতে পারে, কথা বুঝে আসছে ভাইরা? হ্যাঁ, এটা হলো তালবিলমদের সঙ্গে একটু ক্লাসের ব্যাপার সেবার। তো আল্লাহ পাকের গুণাবলী দুই প্রকার, আল্লাহর মা নাই, আল্লাহর বাপ নাই, আল্লাহর সন্তান নাই, আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহ খান না, আল্লাহ পড়েন না, ইত্যাদি লা কথা বুঝতেছেন ভাইরা? এগুলার এক নাম হলো সিফাতুল জালাল, সিফাতুল জালাল। তো এই এক ধরনের সিফাত আল্লাহ পাক এই সব দোষ থেকে পবিত্র, এই সকল কমি থেকে ঘাটতি থেকে পবিত্র। তো সুবহানাল্লাহর মধ্যে এই সবটা এসে গেছে, আল্লাহ পবিত্র, একদম পবিত্র। ওবিহামদিহি আল্লাহ পাক সীমাহীন সুন্দর গুণাবলীওয়ালা, সুন্দর সব গুণাবলীওয়ালা। হামদের অর্থ এটা হয়, কি কথা বুঝেন নাই? তাহলে কি অর্থ হলো সুবহানাল্লাহ ওবিহামদিহি? এই বাক্যটা ছোট হওয়া সত্ত্বেও এর ভিতরে আল্লাহ পাকের সমস্ত গুণাবলীর একসঙ্গে বর্ণনা হয়ে যায়। এই জন্য এই কালেমা এত ভারী, সুবহানাল্লাহ ওবিহামদিহি। একদিকে আল্লাহ পাকের সুবহানাল্লাহ ওবিহামদিহি বললে সিফাতে আদমিয়া যতগুলো আছে সবগুলো একসঙ্গে বয়ান হয়ে গেছে সুবহানাল্লাহ বলার কারণে। ওবিহামদিহি বলার সাথে সাথে সিফাতে উজুদিয়া, কুদরত, হায়াত, ইলম, সবগুলো গুণাবলী একসঙ্গে বয়ান হয়ে গেছে। আল্লাহ সুন্দর, আল্লাহ কুদরতওয়ালা, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ ইলমওয়ালা। কি কথা বুঝেন নাই? যতগুলো গুণাবলী আল্লাহ পাকের সবগুলোর বর্ণনা একসঙ্গে হয়ে গেছে। এজন্য এই কালেমা এত জামে। এখানে একটা প্রশ্ন হয় যে এটা একটা সাজা মিলানো মিলানো কথা, সাজাওয়ালা কালা, কে কালিমা তা আনে, হাবিবা তা আনে, ইলার রহমান, হাফিজা তা আনে, আলাল লিসান, সাকিলা তা আনে, ফিল মিজান, সাজা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস শরীফে সাজা মিলানো 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 কথা, এটাকে এটার মজম্মত করা হয়েছে, নিন্দাবাদ করা হয়েছে। তো বাহ্যিক ভাবে প্রশ্ন আসে যে তাহলে এইখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বললেন? যেটা কৃত্রিম ভাবে মিলে মিলে বলা হয় ওইটা অসুন্দর, ওইটা অপ্রিয়, ওইটা অগ্রহণযোগ্য। আর যেটা আপনাতেই স্বতঃস্ফূর্ত ভিতর থেকে বের হয়ে আসে সেটা সুন্দর, সেটা প্রশংসনীয়। এই কথা বুঝে আসছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর থেকে এটা স্বতঃস্ফূর্ত ভাবে বের হয়ে আসছে। আর একটা হলো যে সুন্দরভাবে মিলিয়ে মিলিয়ে বলা, এটা তখন অসুন্দর যখন এটা খারাপ কথা হয়, খারাপ বিষয় এর মধ্যে থাকে। যে সুন্দর কথা যদি মিলিয়ে মিলিয়ে বলেও কৃত্রিম ভাবে, কিন্তু তার মধ্যে যদি ভালো জিনিস থাকে, ভালো কথা থাকে, সেটা অপ্রশংসনীয় না, সেটা নিন্দনীয় না, যে সেটাও ভালো জিনিস। কি কথা বুঝে আসছে? এই হাদিস শরীফের মধ্যে যে সনদ বয়ান করা হয়েছে, যে সনদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, প্রথম আহমদ ইবনে আসকাব, তারপরে মুহাম্মদ ইবনে ফুজায়ল, কি কথা বুঝেন নাই? তো হযরত এই হাদিসের বর্ণনাকারী যে কজন আছে, এই এরপরে হলো মুহাম্মদ ইবনে ফুজায়লের পরে উমার ইবনে কাকা, তারপরে আবু জুরা, তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসের বর্ণনাকারীদের প্রতিটি স্তরে একজন মাত্র বর্ণনাকারী, একজন মাত্র বর্ণনাকারী। এই হাদিস বর্ণিত হয়েছে বুখারীতে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, অনুরূপভাবে হাদিস মুসলিম শরীফেও আছে, নাসাই শরীফেও আছে, হাদিসের বহু কিতাবের মধ্যে আছে। যেখানেই হাদিস বর্ণিত হয়েছে এর বর্ণনাকারী শুধু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি কথা বুঝেন নাই? আর ওনার শিষ্য একমাত্র আবু জুরা, আবু জুরার একমাত্র শিষ্য উমারা ইবনুল কাকা, আর উমারা ইবনুল কাকার একমাত্র শিষ্য মুহাম্মদ ইবনে ফুজাইল। এই পর্যন্ত বর্ণনাকারী সব প্রতিটি তবকাতে একজন। তো কোন হাদিসের সনদের মধ্যে কোন এক তবকায় যদি একজন মাত্র বর্ণনাকারী হয়, হাদিসকে হাদিসে গরীব বলে, খবরে ওয়াহিদ বলে, হাদিসে ফরদ বলে, তাহলে হাদিসটা কি হলো? হাদিসে আজিজ না হাদিসে গরিব? হাদিসে গরিব না। এই মুস্তাদরাকে হাকিম, ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি বলছেন এই কথা, বুখারী শরীফে আজিজের নিচে কোনো হাদিস নেই। আজিজ ওই হাদিসকে বলে যে হাদিসের বর্ণনাকারী সনদের মধ্যে কোন এক তবকার মধ্যে দুইজন থাকে। সবকা তবকায় দুইজন থাকলে তো হলোই, কমপক্ষে কোন এক তবকা যদি দুইজন রাবি থাকে, বর্ণনাকারী থাকে, সে হাদিসের নাম হলো হাদিসে আজিজ। মুস্তাদরাকে হাকিম, ইমাম হাকিম বলছেন বুখারীর মধ্যে, সহি বুখারীর মধ্যে আজিজের চেয়ে নিচে কোনো হাদিস নাই। এই হাদিস কি? এটা 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 আজিজ না গরিব? তাহলে ইমাম হাকিমের কথা কি সই? হাকিমের ওই দাবি সঠিক না। অনুরূপ ভাবে প্রথম যে হাদিস ইন্নামাল আমাল বিন্নিয়াত, ওইটার তাহকিক এখন বয়ানের সময় নেই, ওই হাদিসও মুহাক্কিকিনের নজরে হাদিসে গরীব, সেটার একটু ব্যাখ্যা আছে। ওই হাদিস আরো অন্যান্য কিতাবে আছে, ওই ইন্নামাল আমাল বিন্নিয়াত এই হাদিস তো আর কোন, এই হাদিস এই সনদ ছাড়া আর কোন কিতাবে নাই, কিন্তু ইন্নামাল আমাল বিন্নিয়াতের হাদিস অন্য সাহাবিদের থেকেও বর্ণিত আছে, কিন্তু সেটা সহি সনদ না, কি কথা বুঝেন নাই, এবং বিভিন্ন রাবি থেকেও বর্ণিত আছে, সেটা সহি সনদ না। ওই আলফা যেটা ইন্নামাল আমাল বিন্নিয়াত ওয়া ইন্নামাল নাওয়া ফামান কানাত হিজরাতু, এই আলফাজের সাথে এবং সহি সনদের সাথে ওই একমাত্র হযরত উমর থেকেই বর্ণিত, ওই আলফাজের সাথে এবং সহি সনদের সাথে একমাত্র হযরত উমর থেকেই বর্ণিত, হযরত উমরের ছাড়া সঙ্গে ওই আর কোন সাহাবি ওই সঙ্গে নাই, আর তার শিষ্য একমাত্র হযরত আলকামা। এই দুই কথা যোগ করতে হবে ওখানে, সহি সনদ আর এই আলফাজ এবং সিগার সাথে ওই হাদিস যদি আপনি ধরেন তো এটা হাদিসে গরীব, কি কথা বুঝেন নাই। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদেরকে হাদিসের নূরে কামেল নসিব করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাত কামেল বরকত এবং কামেল নূর আল্লাহ পাক আমাদেরকে নসিব করে দেন। এই হাদিসের মধ্যে ইমাম বুখারী কথা বলতে গিয়ে এক জায়গায় বলছেন যে আল কিস্তাস, এটার মানে হলো আল আদল বি রুমিয়া, রুমি জমানি, এটার অর্থ হলো কি আদল, রুমি জমানা আদল হোক। ইমাম বুখারীর একটা অভ্যাস যে কোন জায়গাতে কোন আয়াত প্রসঙ্গ ক্রমে উল্লেখ করে হয় আয়াতের তাফসির করেন, আর না হলে আয়াতের কোন শব্দের তাফসির করেন, ব্যাখ্যা করেন। এখানে যেহেতু আমলের ওজনের কথা আসছে, ওর মধ্যে কোরআন শরীফের আয়াত একটা মনে হয়ে গেছে ওনার, অজিনুল ইসতাসিল মুস্তাকি, ওই কিস্তাস শব্দ আসছে ওইটার একটা ব্যাখ্যা উনি দিলেন, কিস্তাস মানে আদল, তাও রুমি ভাষা, কি কথা বুঝেন নাই। কিন্তু এখানে কোরআন শরীফে ওয়াজিনু বিল কিস্তাসিল মুস্তাকিম, কিস্তাস মানে যদি আদল হয়, মুস্তাকিম মানে কি আদল, আদল তাহলে ডবল হলো না, তো কোন একটা অর্থ হয় সঠিক। এজন্য ইমাম তবরী রহমতুল্লাহ আলাইহি বলছেন কিস্তাসের মানে অর্থ হলো মিজান, কিস্তাস মানে কি মিজান, তখন একটা সঠিক অর্থ ওয়াজিনু বিল কিস্তাসিল মুস্তাকিম আই বিল মিজানিল মুস্তাকিম আল ইয়ানি আইল আদল, যে ন্যায়সঙ্গত মিজান দিয়া, সঠিক মিজান দিয়া, পাল্লা দিয়া তোমরা ওজন করবা, এই কথা আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআন, কি কথা বুঝেন নাই। আর একটা কথা বলছেন ওখানে যে ওয়ায়ুকালু আল কিস্ত মাসদারুল মুকসিদ, কিস্ত মুকসিদের মাসদার, কিন্তু কিস্ত মুকসিদের মাসদার তো না, মুকসিদের মাসদার হলো একসাদ। এই জন্য আল্লামা ইসমাইল এখানে এসকাল করছেন, ইমাম বুখারী এই কথা এত বড় মানুষ কেমনে বললেন যে মুকসিদের মাসদার হলো কিস্ত, এটা তো ঠিক না। আসলে আল্লামা ইসমাইল এই এসকাল সহি না, ইমাম বুখারী বলতে চান যে কাদরুন কিস্ত এখানে মাসদারে মাহজুফাতুজ জাওয়ায়েদ, কিস্ত মাসদারে মাহজুফাতুজ জাওয়ায়েদ, কিস্ত আসলে এটা মূলত একসাদ, কিস্ত আসলে কি একসাদ, ওই একসাদটার যে বাড়তি হরফ গুলোকে হজব করে দেওয়া কিস্তুন বলা হয়, এটা একসাদেরই অর্থে, কি কথা বুঝেন নাই। যেমন নাকি কাদরুন এটা আসলে তাকদীরের অর্থে, কদরুন তাকদীরের অর্থে, সালাম তাসলিমের অর্থে, অনুরূপ ভাবে কিস্তুন একসাতের অর্থে, এই কথা বুঝেছেন ইমাম বুখারী, অতএব কোন এসকাল নাই। হ্যাঁ, তো কাসাতা ইয়াকসিদ কাস্তান বাবে জরাবা থেকে যখন বলা হয় এর মান হয় জলামা, ও আম্মাল কাসিতুনা ফাকানু জাহান্নাম হাতাবা, এখানে বলছেন আম্মাল কাসিত ফাহুয়াল জাহিল, আল মুকসিদ আল আদিল, আল আল কাসিত আল জাহিল, এটা হায়ের না, শব্দটা হলো জায়, তো কাস্তুন মানে জুলুম করা, আর বাব ইফালের খাসিয়ত হলো সলবে মাখাজ, তো আকসাত মানে আকসাতের অর্থ কি হলো আজালাল, আজালাল কাস্তা ইয়ানি আজ-জুলমা, যে জুলুমকে সে খতম করে দিছে, তার মানে ইনসাফ, জুলুম খতম হয়ে গেলে সেখানে ইনসাফ হয়ে যায়, এজন্য আকসাতের অর্থ হয় আদল। বহরহাল তো এটা তো প্রসঙ্গক্রমে উনি কথাগুলো বলছেন, এটা মুখ্য বিষয় না, এটা প্রাসঙ্গিক। তো বহরহাল তো নাজাউল মাওয়াজিনুল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু যে কথা বলছেন সেটার উপরে আমাদেরকে ঈমান আনতে হবে এবং ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস করতে হবে যে আমাদের আমলের কাল কিয়ামতে অবশ্যই ওজন হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ সর্বশেষ সবক দিলেন যে সব সময় যখন যে আমল করবা তুই খেয়াল রাখবা আমার আমলের তো ওজন হবে, তখন আমার উপায় কি হবে? ভালো হলে তো আমি কামিয়া, মন্দ হলে তো আমি ধরা পড়ে যাবো, আমি বরবাদ হয়ে যাবো। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু আমাদেরকে নেক আমলের তৌফিক দান করে, সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। খতমে বুখারী জলসাগুলো মানে এসা করে ওলামারা দর্শ হইলে মুশকিল হয়ে যায়, দর্শ মান না হয়ে গেছে না, আলহামদুলিল্লাহ তোমাদের দর্শের বিষয়গুলো আলোচনা হয়েছে না, আর না হলে যদি সওয়াল এটাই এসে পড়ে যে তোর কি বয়ান করবো, তো কি করবে শেষ মুশকিল হয়ে যাবে না? আলহামদুলিল্লাহ কালিমাতান, এখানে কালিমাতান দুই কালিমা, এখানে কালিমা না কালাম পুরা, সুবহান আল্লাহ তো পুসাব্বিহুল্লাহ, হ্যাঁ তো পুরা কালাম না, যেসাকে কালিমাতুস শাহাদা, তো আরবিতে কালামকেও কখনো কালিমা বলা হয়, কালিমাতুস শাহাদা কালিমাতুত তাওহীদ, এখানে সেই অর্থে ব্যবহার হয়েছে। এখন কি দোয়া করা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين، اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد بارك وسلم، اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، رب اغفر وارحم انت خير الراحمين، اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين، اي الله আমাদের সকলকে maaf করে দেন, আল্লাহ আমাদের সব গুনাহ maaf করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করেন, নেক আমলের তৌফিক দান করেন, আমাদের অন্তরে নূর দান করেন, আপনাকে সন্তুষ্ট করার তৌফিক দান করেন, নফস শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান, গুনার রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন, নূর ওয়ালা জিন্দেগি আমাদের নসিব করেন, আমাদের সব মুশকিল আসান করে দেন, আমাদের রোগীদেরকে আল্লাহ আপনি সুস্থ করে দেন, আমাদের সব রোগীদেরকে আল্লাহ আপনি সুস্থ করে দেন, আমাদের সব রোগীদেরকে আল্লাহ আপনি সুস্থ করে দেন, সব রোগ ব্যাধি থেকে আমাদেরকে পূর্ণ সুস্থতা নসিব করেন, আমাদের হায়াতে আপনি বরকত দান করেন, হায় আল্লাহ আমাদের হায়াতে আপনি বরকত দান করেন, এলমে আমলে বরকত দান করেন, তারাক্কি দান করেন, আমাদের মালে দৌলত রিজিকে আপনি বরকত দান করেন, আল্লাহ সকলের রোজগারে বরকত দান করেন, ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি বরকত দান করেন, অনেক তারাকে অনেক উন্নতি অগ্রগতি নসিব করেন, আল্লাহ এই গরমের মধ্যে এই লম্বা সময় যাবত মুসলমান ভাইয়েরা এই দিনই মজলিসে এত কষ্ট করে থাকছেন, আল্লাহ সকলকে উত্তম বিনিময় আপনি দান করেন, অনেক বড় উত্তম পুরস্কার আপনি সকলকে নসিব করেন, আল্লাহ সকলকে সকলের জিন্দগিতে রহমত বরকত বেশুমার দান করেন, সকলের ঘরের মধ্যে শান্তি নাজিল করেন, হায় আল্লাহ সকলের ঘরের মধ্যে নূর নাজিল করেন, হায় আল্লাহ জামিয়া ওয়াহাবুল উলুম কে কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন, জামিয়া ওয়াহাবুল উলুম কে কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন, হায় আল্লাহ জামিয়া ওয়াহাবুল উলুম কে কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন। পীর জি হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এক বিশিষ্ট খাস বান্দা ছিলেন, বহুত বড় ওলি ছিলেন, সারা দেশবাসী যাকে শ্রদ্ধা করে মহব্বত করে, ওলামায়ে দ্বীন বিশেষভাবে যাকে চিনেন জানেন এবং শ্রদ্ধার নজরে দেখেন, হযরত পীর জি হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম ছিল আব্দুল ওয়াহাব, যে হুজুরের নামের সাথে মিলাইয়া এই মাদ্রাসার নাম রাখা হয়েছে জামে ওয়াহাবুল উলুম। আল্লাহ এই মাদ্রাসার এলেম এবং আমলের সমস্ত সওয়াব হযরত মীর জুজুর রহমাতুল্লাহি আলাইহি দান করেন। আল্লাহ যারা এই মাদ্রাসার সঙ্গে মহব্বত রাখেন, সম্পর্ক রাখেন, খেদমত করছেন এবং করেন তাদের সকলকে সওয়াব দান করেন। আল্লাহ এই এলাকাবাসী যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদের সকলকে মাফ করে দেন, তাদেরকে আপনি জান্নাতবাসী করেন। আল্লাহ এই মাদ্রাসার যত প্রতিবেশী আছেন, এই এলাকার মধ্যে যারা আছেন তাদের সকলকে এই মাদ্রাসার এই নূরই নূর আপনি খুব নসিব করেন, বেশুমার নূর আপনি তাদেরকে দান করেন, এই মাদ্রাসার উসিলাতে তাদের হায়াতে বরকত দান করেন, এই মাদ্রাসার এই উসিলাতে আল্লাহ তাদের এলেমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন, তাদের সকলের মাল ও দৌলতে বরকত দান করেন, এই মাদ্রাসার সঙ্গে অন্তরের সঙ্গে খেদমত করার জন্য, মহব্বত করার জন্য সকলকে, আমাদের সকলকে এবং বিশেষভাবে সকল সমস্ত এলাকাবাসীকে, সমস্ত এই কেরানীগঞ্জ বাসীকে আপনি আল্লাহ আপনি খুব তৌফিক দান করেন, খুব তৌফিক দান করেন। আল্লাহ যে সকল ছেলেরা হাফেজ হলেন, দাওরা হাদিস বললেন, এদেরকে বড় আলেমে দিন, বড় নায়েবে রাসূল রূপে কবুল করেন, এদের মা বাবার জন্য মা বাবার চক্ষু শীতলতা বানান, উস্তাদদের জন্য নাজাতের উসিলা বানান, আল্লাহ মা বাবার জন্য আমাদের সকলের জন্য এদেরকে নাজাতের উসিলা বানান, কওমের জন্য দেশ জাতি পৃথিবীর জন্য এদেরকে হাদি হিসাবে আপনি কবুল ফরমান, এদের এলমে আমলে তারা কি রহমত বরকত বেশুমার দান করেন। আল্লাহ এদেরকে আল্লাহ আর্থিক ভাবে আল্লাহ এদেরকে বহু সচ্ছল বানায় দেন, এদের রিস্কের ভিতরে অনেক অনেক অকল্পনীয় বরকত আপনি দান করেন, বাকি যে তুলাবায় কারাম পড়াশোনা করতেছেন আল্লাহ তাদের হায়াত বরকত দেন, তাদের এলমের নেশা পিপাসা আরো বাড়ায় দেন, সকলকে বড় আলেমের দিন রূপে আপনি কবুল ফরমান। আল্লাহ উপস্থিত মজলিসের সব ভাইদের সব নেক উদ্দেশ্য আপনি পুরা করে দেন, সব মুশকিল আসান করে দেন, সকল বালা মুসিবত থেকে আমাদেরকে নাজাত দান করেন এবং হেফাজত করেন, আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, দেশের জমিনের মধ্যে অফুরন্ত খনিজ সম্পদ আপনি নসিব করেন, আমাদের দেশকে আল্লাহ অনেক উন্নতি অগ্রগতি সমৃদ্ধি আপনি দান করেন, তাম বিশৃঙ্খলা ক্ষতি পতন থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন, সমগ্র মুসলিম জাহানের উপরে বেশুমার রহমত নাজিল করেন। আল্লাহ জিন্দা রাখেন, আপনার বানায় জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন আপনার বানায় আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়েন, তাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি। দেখো ভাই, কুরআন শরীফের এক আয়াতে আছে যে ফালা নুকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওইটা কিন্তু ওই কাফেরদের সম্পর্কে, তাদের বজায় যে ওজন করবই না। এটা কি ওজনের সাথে, আমলের ওজনের সাথে এটা সম্পর্কিত না, এটা একটা মহাবেরা, লা নুকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আরে কাল কিয়ামত ওদের এক পয়সার মূল্য নাই আমার কাছে, এই অর্থ ওখানে ওদের তাহকির বয়ান করা, তাফসীরের কিতাবে দেখবে এই অর্থই লেখা আছে, বজায় এটা দিয়ে একটা স্কেল ওজনের জবাব দিল। রসুল তো একজন মুরসালিন কোন জায়গা, সেখানে কি সেখানে জবাব কি, রসুল কে মুরসালিন বলছেন আল্লাহ পাক তাফখিমান, এক রসুল কে তোমরা অস্বীকার করছো মানে আমার সমস্ত রসুল কে তোমরা অস্বীকার করছো, তো এখানেও মাওয়াজিন এক এক জবাব হলো যেটা তাফখিমান উল্লেখ করা হয়েছে।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে, হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি, এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 8068 69 8068 69
অনেক সোজা করে দিচ্ছে।